তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, নেকির দাওয়াত দিয়ে থাকি, আর প্রত্যেকটা বিষয় যেন আমাদের জীবনের সাথে জড়িত, প্রয়োজনীয় এবং জানা বোঝা শেখা খুবই দরকার। আজকের অনুষ্ঠানও ইনশাআল্লাহ তাবারাক ও তাআলা অন্যান্য দিনের মতো কোরআনে পাকের তেলাওয়াত শোনাব আপনাদেরকে। হামদে বারী তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর পাশাপাশি আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ও তাআলা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, যে বিষয়ে প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। কি বিষয় নিয়েছি জানবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন হাজার বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে পৃথিবীতে থেকে জান্নাতে তার ঠিকানা দেখে না নেবে। হাজার বার দুরূদ শরীফ পাঠ করতে খুবই কম সময় লাগে, কত লাগবে, 15 মিনিট বা 20 মিনিট। দুনিয়াতে এই হাদিস মোতাবেক যদি আমরা আমল করি, তো আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকেই নিজের জান্নাতের ঠিকানা দেখে নিতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আমরা আগে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর আজকের বিষয় হামদে বারী তাআলা আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان، فبأي آلاء ربكما تكذبان؟ يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام، فبأي آلاء ربكما تكذبان؟ هذه جهنم التي يكذب بها المجرمون، يطوفون بينها وبين حميم آن، فبأي آلاء ربكما تكذبان؟ ولمن خاف مقام ربه جنتان، فبأي آلاء ربكما تكذبان؟ ذواتا أفنان، فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان تجريان، فبأي آلاء ربكما تكذبان؟ فيهما من كل فاكهة زوجان، فبأي آلاء ربكما تكذبان؟ متكئين على فرش بطائنها من استبرق، وجنى الجنتين دان، فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم.
الله تبارك وتعالى কত চমৎকার কথাগুলো এসব আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। হয়তো বান্দা না বোঝার কারণে, অর্থ না বোঝার কারণে হয়তো আমরা বুঝতেই পারি না আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন। খুবই চমৎকার কিছু কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এবং যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। এই যে আয়াতগুলো আমরা শ্রবণ করলাম এর মধ্যে একটি আয়াতের তর্জমা আপনাদেরকে শোনালাম। এই ঘটনা এই আয়াতে কারিমে যে রয়েছে দর্শক শ্রোতা, এটা ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাস্তবে মানুষের সামনে এটা প্রকাশও করে দিয়েছেন। এক যুবকের ইন্তেকাল হয়ে গেল, হয়তো আপনারা অনেকবার শুনেছেন। ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের পাশে গেলেন, তার যুবক মারা যাওয়ার ঘটনাও ফারুক আজম জানলেন। এরপরে কবরের উপর থেকে ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ভিতরে যে যুবক দাফন করা হয়েছে তাকে জিজ্ঞাসা করলেন এই আয়াতে কারিমা, তখন ফারুক আজম পাঠ করলেন যে আল্লাহ তাবারক তাআলার ভয়, অর্থাৎ যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। হে যুবক, তুমি বলো আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছেন? কবরের ভিতর থেকে সে আল্লাহওয়ালা যুবক উত্তর দিল, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করেছেন, আমাকে দুটি জান্নাত দান করেছেন। তো আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াকে, নিজের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয়কারী ব্যক্তির জন্য রয়েছে দুটি জান্নাত। আমরাও যেন আল্লাহ তাআলার দরবারে কী নিয়ে দণ্ডায়মান হব, কী নিয়ে দাঁড়াবো কাল কিয়ামতের ময়দানে, সবাই যখন ইয়ানপসি করতে থাকবে তখন আমার অবস্থা কী হবে, আমি কোন হালতে কোন পরিস্থিতিতে কোন অবস্থাতে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো। চিন্তা করলে হয়তোবা আমাদের আমলটা পরিশুদ্ধ হয়ে যাবে, চিন্তা করলে হয়তোবা আমাদের আমলনামায় নেক আমল লিপিবদ্ধ হতে থাকবে, কেননা এই চিন্তাভাবনাই তো আপনাকে আমাকে নেকির দিকে ধাবিত করে। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা বলতে পারি এই আয়াতের সাথে মিল আছে। কেমন মিল আছে? যদি কোনো ব্যক্তি নিজের উদ্দেশ্য এটাই বানিয়ে নেয় যে আমাকে আমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে, প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হতে হবে, আর একজন ব্যক্তি যখন তার স্রষ্টার সামনে দাঁড়াবে কী নিয়ে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে, কোন চেহারা নিয়ে দাঁড়াবে, কোন আমল নিয়ে দাঁড়াবে, কোন ইবাদত নিয়ে দাঁড়াবে, আর এটাই যদি তার উদ্দেশ্য হয়ে যায় আমাকে একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আমাকে এই পৃথিবীতে এই জমিনে আমাকে এভাবেই চলতে হবে, এভাবেই আমার কাজগুলো করতে হবে, আমলগুলো করতে হবে, এটাই আমার উদ্দেশ্য কি আমাকে মারা যেতে হবে, একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। যখন মানুষের উদ্দেশ্যটা নেক হয়, যখন তার উদ্দেশ্য একটাই হয়, হোক সেটা জান্নাতে যাব, হোক সেটা আল্লাহ তাআলাকে রাজি করব, হোক সেটা রসুলকে রাজি করব, আর এই সবগুলো উদ্দেশ্যই কিন্তু একই সাথে, আল্লাহ তার রসুলকে উদ্দেশ্য রাজি করা, জান্নাতে যাওয়া। আজকের বিষয় দর্শক শ্রোতা এটাই রেখেছি আমরা, উদ্দেশ্য পূরণ। এই উদ্দেশ্য পূরণ, যে আপনার উদ্দেশ্য যদি ঠিক হয়, একটাই উদ্দেশ্য যদি থাকে, এবং উদ্দেশ্য নিয়ে আরও কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে, হাদিসে মুবারাকার মধ্যে কি এসেছে, মুমিনের উদ্দেশ্যের ব্যাপারে কি বলা হয়েছে এবং মুনাফিকের উদ্দেশ্যের ব্যাপারে কি বলা হয়েছে, এর মধ্যে যে পার্থক্য রয়েছে তাও জানবো আমরা। আমাদের উদ্দেশ্য কি ছিল, কোন উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আসছি, আর কোন উদ্দেশ্যের উপরে আমরা অটল আছি এটাও জানবো। আর দাওয়াত ইসলামীও কিন্তু আমাদেরকে এক উদ্দেশ্য দিয়েছে ইনশাআল্লাহ তাবারক তাআলা। এ সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, কিছু নেকির দাওয়াত দেওয়ার আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। চলুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বেই জুনায়েদ ভাই থেকে আল্লাহ তাবারক তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নাবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মদিনে যায়েঙ্গে সহী, আকা হামে
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলার প্রশংসার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির। দর্শক শ্রোতা, উদ্দেশ্য পূরণ, দুই একটা কথা দিয়ে শুরু করছি আমি, এরপর ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই আমাদের সাথে আছেন, রফিক ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। মানুষের জীবনটা যে রয়েছে, হায়াতটা যে রয়েছে, এর মধ্যে দুইটা ভাগ আছে। কিছুদিন পূর্বে কোনো একটা বিষয়ের আলোচনা করতে গিয়ে এই বিষয়টা আমি তুলে ধরছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে না, শুধু এখানে একটু বলে গেছিলাম যে উদ্দেশ্য মানুষের জীবনের দুইটি দিক রয়েছে। আজকে একটু বিস্তারিত এটার বলার চেষ্টা করব। একটা দিক হলো রফিক ভাই উদ্দেশ্য, আর একটা দিক হলো প্রয়োজন। এখন আমরা ভুলবশত এই প্রয়োজনটাকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছি আর উদ্দেশ্যটাকে প্রয়োজন বানিয়ে নিয়েছি। উদাহরণ, পৃথিবীতে বসবাস করা এবং এখানে যা কিছু দরকার সেটা হয়েছে আমার প্রয়োজন, আর সর্বক্ষণের জন্য যেখানে চিরস্থায়ী শান্তির জায়গা আখেরাত, সেটা হলো আমার উদ্দেশ্য। একজন মানুষের, আমি হই বা আপনি হন, পৃথিবীতে বসবাস করা এবং এখানে বসবাস করতে যা কিছু দরকার, অর্থ টাকা পয়সা আত্মীয় স্বজন যা কিছু দরকার, এটা হলো আমার প্রয়োজন। আর আমি যখন মারা যাব, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে, সেটা হলো আমার উদ্দেশ্য। উদ্দেশ্যটা যদি পূরণ করতে হয় তবে সেই মোতাবেক আমাকে এই দুনিয়াতে চলতে হবে। এখন আমরা এটাকে কী করলাম দর্শক, পুরাটাই চেঞ্জ, পরিবর্তন করে দিলাম। এই পৃথিবীতে যেটুকু আমার দরকার, যা কিছু দরকার, সেটা হলো আমার প্রয়োজন, এটাকে এখন বানিয়ে নিয়েছি উদ্দেশ্য। এটা এখন হয়ে গেছে আমার উদ্দেশ্য। আর উদ্দেশ্য যেটা আছে আমার আখেরাত সুন্দর করা, সেটাকে বানিয়ে নিয়েছি প্রয়োজন। এখন প্রয়োজন আর উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী, কীভাবে আমরা এটাকে বুঝব? প্রয়োজন যেটা, সেটার প্রতি মানুষ এত গুরুত্ব দেয় না। যেটা প্রয়োজন কী গুরুত্ব দেব, এটা প্রয়োজন ছিল পাইনি দরকার নেই, এটা প্রয়োজন ছিল হয়নি এটা দরকার নেই, এটা প্রয়োজন ছিল আসেনি আমার কাছে দরকার নেই, এতটা এসে এখানে সিরিয়াস হওয়ার গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর যেটা উদ্দেশ্য, আমার উদ্দেশ্য এটা, আমাকে এটা হাসিল করতেই হবে, এটাকে আমি উদ্দেশ্যটা আমার পূরণ করতেই হবে, কেননা আরও এটা এই উদ্দেশ্যটা যদি হয়ে থাকে আখেরাতের সাথে। জি,
উদ্দেশ্যটা মূলত লক্ষ্যের সাথে সংশ্লিষ্ট।
জি জি,
অনেক সময় বলি না যে আমার লক্ষ্য হচ্ছে এটা,
টার্গেট, এটা
আমার টার্গেট, এটা জীবনে আমার লক্ষ্য এটাই।
জি,
তো লক্ষ্যটা যেটা আপনি বলছেন, লক্ষ্যটাকে মানুষ হাইলাইট করে যে আমাকে এখানে এগিয়ে যেতে হবে,
যেতে হবে,
তো সেই অনুপাতে সে কাজ করে। যেমন মনে করেন কারো লক্ষ্য হচ্ছে জীবনে চিকিৎসক হওয়া, ডক্টর হওয়া,
ডক্টর হওয়া,
সেই লক্ষ্যে সে এগিয়ে যায়, পড়াশোনা করে।
হুম হুম,
এক সময় তার প্রচুর দেখা যায়, যদি উচ্চ বিত্ত না থাকে, বিত্তবান যদি না থাকে, মধ্যবিত্ত হয়, কিংবা সংসারে যদি একটু অর্থ করি, টাকা পয়সার যদি অভাব অনটন হয়, তো সেক্ষেত্রে কিন্তু তার লক্ষ্য পূরণে একটু বাধা চলে আসে।
জি,
কেননা অর্থ লক্ষ্যে মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। আপনি দেখবেন যারা ডক্টর হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, তাদের অনেক টাকার প্রয়োজন হয়, পড়াশোনা করতে গিয়ে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লক্ষ্যটা এত সহজে না পাওয়া, আর প্রয়োজনটা আপনি যেটা মনে করলেন সেটা কিন্তু হাত বাড়ালেই প্রয়োজন পূরণ হয়ে যায়,
পূরণ হয়ে যায়।
অর্থাৎ প্রয়োজনটা মানুষের সাধ্যের ভিতর, মানুষ চাইলেই সেটা পূরণ করতে পারে। যেমন আজকে আমার ইচ্ছে করছে যে আমি একটু বাইরে ঘুরবো ঘাড়বো, কিংবা আমি আজকে ভালো কিছু খাবো, কিংবা ভালো কোনো পোশাক পরিধান করব।
জি,
মার্কেটে গেলাম, তো সেই অনুপাতে টাকা খরচ করে একটা ভালো কাপড় কিনে নিয়ে আসলাম,
পছন্দটা নিয়ে,
এটা ছিল আমার প্রয়োজন।
তো
এটাকে আমি লক্ষ্য বলবো না, উদ্দেশ্য বলবো না। তো এই যে বিষয়টা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মানুষ তার লক্ষ্যকে, মূল যে প্রকৃত যে লক্ষ্য, সেটাকে মানুষ ভুলে বসেছে, আর প্রয়োজনটাকেই মানুষ লক্ষ্য বা উদ্দেশ্য হিসাবে
বানিয়ে নিয়েছে,
নিজেকে বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।
আমিন আমিন আমিন।
আজকের যেহেতু বিষয় জাকির ভাই উদ্দেশ্য পূরণ, এই উদ্দেশ্য কি জিনিস,
জি,
উদ্দেশ্য কি সেটা তো আপনি অনেকটা বুঝিয়ে দিয়েছেন, আমি আরেকটু ক্লিয়ার করি। এই উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই হতে পারে, যেমন আল্লাহ তাআলা, আমার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে, পুত্র সন্তান দান করে, কিংবা আমার উদ্দেশ্য হচ্ছে ভালো যেন একটা চাকরি পাই, আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেন বিদেশে যাই। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে, এই উদ্দেশ্য পূরণার্থে মানুষ দুটি পথ অবলম্বন করে, দুটির মধ্যে যে কোনো একটি। হয় সে অসৎ পথ অবলম্বন করবে, অথবা সে সৎ পথ অবলম্বন করবে। অর্থাৎ এই যে সৎ এবং অসৎ, এটাও কিন্তু নির্ভর করে তার জ্ঞানের উপর, তার বিচার বুদ্ধির উপর, তার বিবেকের উপর। যে আমি এই চাকরিটা যদি নেই, আমি মাসে আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবো, এর মধ্যে অনেক ইনকাম আছে, এবং সেই চাকরিটা দেওয়ার জন্য সে 10 লাখ টাকা ঘুষ দিচ্ছে, কারণ সে জানে যে এই 10 লাখ টাকা উঠাতে আমার 10 মাসও সময় লাগবে না।
আল্লাহ,
সে জানে
আল্লাহ তাআলার পানা,
অতটা খুলে ভেঙে বোঝানোর দরকার নাই। দর্শক আমাদের চেয়ে বুদ্ধিমান, আমাদের চেয়ে ভালো বোঝেন।
রাইট রাইট, বুঝে গেছে।
তো এই 10 লাখ টাকা উঠাতে আমার 10 মাসও সময়
লাগবে না।
এখন সে 10 লাখ টাকা দিয়েই সেই চাকরিটাই তাকে নিতে হবে, এটা তার উদ্দেশ্য, যে এনি হাউ অ্যাট এনি কস্ট
আমার দরকার, উদ্দেশ্য এটা আমার,
আই হ্যাভ টু গেইন দিস জব। তো এখন এই 10 লাখ টাকা সে কীভাবে দিচ্ছে? হয়তো সে তার জমি জমা বিক্রি করে সব কিছু, মানে সহায় সম্পত্তি, বাবার পৈতৃক সম্পত্তি সব কিছু সে একাট্টা করে সে তার উদ্দেশ্য পূরণ করছে। কিন্তু যেই উদ্দেশ্য সে পূরণ করছে, সে এটাও জানে যে এখানে যে ইনকামটা আছে সেটা অসৎ ইনকাম। কথাটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, কারণ সৎ উপায়ে মানুষ বড় জোর তার জীবনযাপন করতে পারে, কিংবা কিছু সঞ্চয় করতে পারে। অর্থ, বৃত্ত, বাড়ি, গাড়ি, এগুলো কিন্তু গড়ে তোলার জন্য, মানে সৎ উপায়ে যদি একজন মানুষ অগ্রসর হয়, তার জন্য তা খুবই দুরূহ এবং কষ্টসাধ্য হয়ে যায়। সৎ উপায়ে আপনি বড় জোর ভালো খেয়ে ভালো পরে আপনি বেঁচে থাকতে পারবেন, কিংবা কিছু সঞ্চয়ও করতে পারবেন। কিন্তু আপনি যে চিন্তা করবেন আমি কোটিপতি হব, মিলিয়নিয়ার হব, মিলিয়নিয়ার হব, সেটার জন্য আপনাকে অসৎ পথ অবলম্বন করতে হচ্ছে। অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার বাবা মা যদি পৈতৃক সূত্রে আপনাকে উত্তরাধিকার বানিয়ে দিয়ে যায়, অগাধ সম্পদের মালিক বানিয়ে দিয়ে যায়, সেটাকে একটু আপনি নাড়াচাড়া করে, অর্থাৎ শিয়রের কাঠি মাথায় পায়ে, পায়ের কাঠি শিয়রে আপনি নাড়াচাড়া করে কী করবেন, সোনার কাঠি রূপোর কাঠি নাড়াচাড়া করে আপনি আরও কিছু উপার্জন করে নিলেন। এই দুটো পন্থা। এখন এই যে উদ্দেশ্য জীবনে, যেটা বললাম আমি যে আপনার বড় বড় যদি উদ্দেশ্য হয় জীবনের, এটাকে আমি উদ্দেশ্য বলবো না, এটাকে আমি প্রয়োজনই বলবো, আপনার কথার সাথে সামঞ্জস্য রেখে। দুনিয়াবি যা কিছু আছে জাকির ভাই, এগুলো প্রয়োজন,
সব প্রয়োজন,
এগুলো উদ্দেশ্য না। এগুলোকে কেউ যদি উদ্দেশ্য বলে, লক্ষ্য বলে,
তখনই তো সে আখেরাতকে ভুলে যাবে,
ভুল হবে, আখেরাতকে ভুলে যাবে। তো এখন একটা চাকরি আমার প্রয়োজন,
প্রয়োজন,
এটা আমার লক্ষ্য হতে
পারে না, এটা লক্ষ্য
কখনোই হতে পারে না। একজন মুমিন মুসলমানের জন্য একটা চাকরি কখনোই লক্ষ্য হতে পারে না, লক্ষ্য সেটাই হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন,
জি জি,
অর্জনে আখেরাতের দিকে এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য বিরাট কিছু পাওয়ার জন্য। তো এখন এই যে চাকরিটা আমি যেটা বলছি, তো এটা আমার তো কোনো প্রয়োজন ছিল না, আমি তো সেই 10 লাখ টাকা দিয়ে আমি কী করতে পারতাম, একটা ব্যবসা করতে পারতাম। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, একজন মানুষ যদি চায় সে তার ব্যবসাকে হালালভাবে সে সম্পাদন করে, সে মিথ্যা বলবে না, সে ওজনে কম দেবে না, সে মানুষকে ঠকাবে না, সে খাদ্যপণ্যের সাথে, পণ্যদ্রব্যের সাথে সে ভেজাল মিশ্রিত করবে না, সে চিন্তা করবে যে আমি সৎভাবে, তার নিয়ত এটাই থাকবে যে আমি সৎভাবে ব্যবসা করব। এই সৎভাবে যারা ব্যবসা করবে, ব্যবসার মধ্যে 20 গুণ লাভ আল্লাহ তাআলা দান করেছেন, এবং কিয়ামতের দিন,
জি,
অর্থাৎ যারা ব্যবসায়ী তারা দেখবেন কিন্তু উন্নতি করতে থাকে। আমি অসাধু ব্যবসায়ীদের কথা বলছি না, আমি আগেই বলেছি যে মানুষ দুইভাবে তার উদ্দেশ্যকে পূরণ করে। প্রয়োজনকে পূরণ করে, একটা নাজায়েজভাবে একটা জায়েজভাবে। তো এটা দেখতে হবে যে আপনি কোন পথ অবলম্বন করছেন, জায়েজভাবে করছেন নাকি নাজায়েজভাবেও করছেন। অনেক সময় জায়েজ কাজও মানুষ নাজায়েজভাবে
নাজায়েজভাবে করে, না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে।
জ্ঞান না থাকার কারণে আমার জন্য এটা হালাল, আমি এটাকে কি করছি, হারামভাবে সেই কার্যটাকে সম্পাদন করছি,
রাইট,
হারামভাবে। যাই হোক, এখন এই ব্যবসাটাকে যখন সে সততার সাথে করল, নিষ্ঠার সাথে করল, দুনিয়াতে তো সে লাভবান হলেই হলো, আখেরাতে সে সিদ্দিকিনদের সাথে উঠবে।
আল্লাহ,
যারা সৎভাবে ব্যবসা করবে তাদেরকে সিদ্দিকে আকবর, সিদ্দিকিন যারা,
সত্যবাদীদের সাথে উঠবে,
সত্যবাদী যারা, তাদের সাথে আখেরাতে উঠানো হবে।
এখানে তো রফিকের প্রয়োজন পূরণ হয়ে গেল আর উদ্দেশ্যটাও অর্জন হয়ে গেল, অর্থাৎ উদ্দেশ্য পূরণ হয়ে গেল, প্রয়োজনও পূরণ হয়ে গেল।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার আয়াত নম্বর 153-র মধ্যে ইরশাদ করছেন, হে ইমানদারগণ, তোমরা স্বীয় প্রভুর নিকট সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন।
সুবহানাল্লাহ,
ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। এটা এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সালাত,
নামাজ।
নামাজ,
জি,
ধৈর্য এবং নামাজের সাথে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য
সাহায্য প্রার্থনা করো,
ডু সাপ্লিকেট। এখানে প্যাশন্স এবং যেটা অফারিং সালাত বা প্রে আমরা বলি, এই দুটো জিনিস মমিনের জন্য হাতিয়ার।
জি,
যেমন দোয়ার বিষয়টা বলা হয়েছে, দোয়া মমিনের হাতিয়ার, সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। তো এই দুটো জিনিসকে আমরা আমাদের উদ্দেশ্য পূরণের জন্য আমরা সহায়ক হিসেবে কাজে লাগাব,
ধৈর্য এবং নামাজকে।
আপনার একটা ভালো সম্পর্কের দরকার, আমার মেয়ে সন্তান, ভালো পাত্র আমি পাচ্ছি না, হয়তো অনেক সম্বন্ধ এসেছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না। কীরকম, এমন না যে আমার কোটিপতি সন্তান দরকার, ছেলে দরকার,
পাত্র দরকার,
কিন্তু আমি চিন্তা করছি যে সে যেন অন্তত নেককার হয়,
রাইট,
সে যেন
নামাজি হয়,
সচ্ছল হয়,
জি,
এমন না যে বেকার, মানে অলস, কোনো কাজকর্ম করে না, এমন সন্তানকে আমি মনে করি অন্তত কোনো বাবা তার কন্যা সন্তানকে দেবে না, তার কন্যা সন্তানকে বিপদের মুখে ছেলে দেবে না। তো কাজেই এখন সেই বাবার জন্য কি করণীয়, সেই বাবার জন্য করণীয় হচ্ছে তার উদ্দেশ্য পূরণে সে সবর করবে এবং
নামাজের মাধ্যমে
আল্লাহ তাআলার নিকট
প্রার্থনা করবে,
দোয়া করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা, আমার কাছে চাও, আমি দোয়া কবুল করব,
রাইট।
আল্লাহ তাআলা দিতে কার্পণ্য করেন না, কিন্তু আমরা চাইতে কার্পণ্য। অনেক সময় আমাদের ইগোতে বাজে, কেমন বাজে, আমার অনেক কিছু আছে, আমি কেন চাইবো,
আহা,
অনেক কিছু আছে, আরে আল্লাহ তাআলা তো না চাইতেই আমাকে দিয়ে রেখেছেন, আমি কেন চাইবো, এই যে চাওয়াটাকে সে অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলছেন চাইতে,
আর আমি বান্দা অস্বীকার
চাওয়াটাকে ডিনাই করলাম, এটা কিসের লক্ষণ, অহংকারের লক্ষণ।
আচ্ছা, চাইবে
অহংকার লক্ষণ,
চাইবে তো আল্লাহ তাআলার কাছে, রব তাআলার কাছে, স্রষ্টার কাছে চাইবে, সেখানে চাইতেও তো কত বাধা বিঘ্ন। বা
আলতি যে বলছেন যে আল্লাহ তাআলার কাছে না চাইতেই আপনাকে দিয়েছে, এটা আল্লাহ তাআলা আপনার যোগ্যতার কারণে দেয়নি, আপনার প্রতি দয়া করেছে, করুণা করেছে, যে না আমার বান্দাকে আমি দেই।
আল্লাহ,
আমাদের সেই যোগ্যতা নেই জাকির ভাই,
না,
কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমাদের,
যেই নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন না, এই নিয়ামতের কোথায় আমাদের যোগ্যতা, আল্লাহ তাআলার দয়ায় এগুলো আমরা পেয়েছি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
আরো আলোচনা আছে, আল্লাহ তাআলা আসবে,
উদ্দেশ্য পূরণ নিয়ে আরো আলোচনা আমরা শুনবো, করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। একজন বাবার যখন, বাবা যখন সন্তানকে লালন পালন করে, বড় করে তুলে, তখন ওই সন্তানকে শুরুতেই এই বিষয়টা বোঝানো উচিত, শেখানো উচিত যে হে আমার সন্তান, এটা তোমার প্রয়োজন, তোমাকে যে লেখাপড়া করাচ্ছি এটা তোমার প্রয়োজন, তোমাকে যে আমি ব্যবসা বাণিজ্য শেখাচ্ছি এটা তোমার প্রয়োজন, তোমার উদ্দেশ্য যেন হয় থাকে আখেরাত। যখন কোনো ব্যক্তির মধ্যে আখেরাত উদ্দেশ্য হয়ে থাকবে, সে হারাম থেকে বাঁচবে, হালালের দিকে অগ্রসর হবে, সে মিথ্যা থেকে বাঁচবে, সত্যের দিকে ধাবিত হবে, সে ধোকা থেকে বাঁচবে, পর উপকারিতা সে শিখবে, যখন উদ্দেশ্য হয়ে হবে যার আখেরাত।
আমি অ্যাড করি, ইন্টারফেয়ার করছি, আল্লাহ এবং তার রাসূলকে আপনি যদি সন্তুষ্ট রেখে প্রতিটা কাজ করেন না, আপনার আখেরাত নিজে নিজে সজ্জিত হয়ে যাবে,
সুবহানাল্লাহ,
পথ তৈরি হয়ে যাবে,
সুবহানাল্লাহ।
আপনি, আপনার সন্তান নেই, আপনি একটা সন্তান চাচ্ছেন, এখন এই সন্তানের জন্য আপনি নাজায়েজ পন্থায় যত কিছু আছে আপনি করছেন, কারণ আপনার সেই ইলম নেই নাজায়েজ পন্থায়। এখন তো মানুষ বিভিন্ন পদ্ধতি বের হয়েছে,
ওটা তো,
কিন্তু সেটা শরিয়ত কি বলছে,
হ্যাঁ,
সেটা কি জায়েজ নাকি নাজায়েজ, সেটা কি বৈধ হবে নাকি অবৈধ হবে। আমি অবৈধ পন্থায়, নাজায়েজ পন্থায় আমার উদ্দেশ্যকে আমি পূরণ করছি, সেই উদ্দেশ্য কখনোই আমার জন্য কল্যাণকর হবে,
কল্যাণকর হবে না। যদি এখানে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি থাকতো, বাস আমার সন্তান নেই, আল্লাহ তার রাসূল আমার প্রতি যা সিদ্ধান্ত আছে আল্লাহ তার রাসূলের, আল্লাহ যা চান ওটাই আমার জন্য মঙ্গল, তবে হয়তো বা উদ্দেশ্য সন্তান যা আপনার প্রয়োজন ছিল আল্লাহ চাই হয়তো বা নিয়ামত মিলে যেত, কিন্তু অবৈধ পন্থা মানুষ এখানে অবলম্বন করে। আমরা জুনায়েদ বের কাছে আসি, একটি নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো এসএমএসগুলো নেওয়ার চেষ্টা করব, এরপরে বাকি আরও আজকের যে বিষয় নিয়েছে এ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ।
সাবলা মার
দেব আমি কাবার তাওয়া, মক্কা থেকে যাব আমি সোনার মদিনা, মক্কা থেকে যাব আমি সোনার মদিনা, সবুজ গুম্বদ দেখে মন পাবে শামসোনা, সবুজ গুম্বদ দেখে মন পাবে শামসোনা,
আমিন আমিন। আল্লাহু আকবার। মনে আশা যে বড়, আমিও হজে যাব। আল্লাহ তালা কবুল করে নিক। আল্লাহ তালা সোনার মক্কা মদিনা দেখার আল্লাহ তালা সে তৌফিক দান করুক, নিজ চোখে দেখার জিয়ারত করার আল্লাহ সে তৌফিক দান করুক, কাবা শরীফের দেওয়ালকে স্পর্শ করার, সেখানে গিয়া দোয়া করার আল্লাহ তালা সে তৌফিক দান করুক, হাতিমে কাবায় নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দান করুক। বাস অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে দোয়া করতে থাকি। রফিক ভাই যেটা বললেন, ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করি, হয়তোবা আজ না হয়তো কাল ইনশাআল্লাহ তা বারাকাত তাআলা নসিব হয়ে যাবে। দর্শকের কিছু কল আমাদের সাথে আছে, কলগুলো শুনব, এরপরে আরও কিছু আলোচনা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ টাঙ্গনে পূর্ব গেছি। আমি একটা নাচ শুনতে চাই। নাচ শরীফের নাম হচ্ছে মাদিনা মাদিনা ওয়ালে।
আচ্ছা আচ্ছা, মাদানী মদিনা ওয়ালে, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি রংপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি মাটির ঘর,
মাটির হবে বিছানা, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম রিজাউল করিম। আপনাকে আমি চ্যালেঞ্জ দেখি, অনুষ্ঠান হচ্ছে, আমার খুব ভালো লাগে। আল্লাহ আপনাকে হায়াত বেশি করে দেখ।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক এই দোয়া, আপনার হকেও আল্লাহ কবুল করুক। পরবর্তী কল দেন।
আমি রংপুর থেকে বলছিলাম। আসমির হোসেন তুহিন, আপনাদের চ্যানেলে একটি সুন্দর গল্প শুনতে চাই। প্রিয় নবী কবিল আমি, মদিনা আমার বাগান।
মাশাআল্লাহ, সুন্দর গজল, এটাও শোনাবো আপনাকে, সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ। তাহলে একটু সময় দিতে হবে, জুনায়েদ ভাই শোনাবে আমাদেরকে। পরবর্তী কল দেন।
আমি দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা থেকে বলতেছি। আপনাদের চ্যানেলটা আমি সবসময় দেখি, তো ভালো লাগে, আপনি মতো দেখি এটা। আমার স্ত্রী সবসময় দেখে চ্যানেলটা, তা আমরা যেন দোয়া করেন আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি।
আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহ তাআলা, সাথে আসির সাথে থাকবো, আপনারাও সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক তাআলা। এভাবে করেই দিনের খেদমত কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে করবে, কেউ আর্থিকভাবে করবে, কেউ শারীরিক শক্তি দিয়ে করবে, এভাবে দিনের খেদমত আল্লাহ তাআলা যার থেকে যেভাবে নেয়। কারো কাছে অর্থ আছে, সে দিনের পথে দিনের কাজের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করবে। কারো হাতে সময় আছে, সে সময় ব্যয় করে, সময় দিয়ে দিনের কাজ কখন কোনটা প্রয়োজন সেটা করবে। কারো কাছে সময় নেই, অর্থ নেই, কিন্তু ভালো পরামর্শ সে দিতে পারে, সে পরামর্শ দিয়ে দিনের খেদমত করবে। আল্লাহ তাআলা যার থেকে যেভাবে যখন দিনের খেদমত নেয় নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা সময় দিয়ে মাদানী চ্যানেল দেখছেন, ইলমে দিন অর্জন করছেন, এটা নিজের জন্য উপকার, এবং দেখেন এটার সাথে আপনি আছেন, কত কিছু শিখতে পারছেন, কত কিছু শিখবেন, বুঝবেন, জানতে পারছেন। বাস যে যেভাবে আল্লাহ তাআলার দয়ায় দিনের খেদমত করছে বা করতে পারছে, শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আশা রাখি সবাই সাথে থাকবেন, কালামগুলো একটু পরে শুনছি। আজকের যে বিষয় আমরা নিয়েছি উদ্দেশ্য পূরণ, এ নিয়ে আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ তাবারক তাআলা রফিক ভাই থেকে শুনি।
যে কথাটা বললাম,
যে
আমার কথাটা পূর্ণ হয়নি তখন, যে এর মধ্যে ভুল বোঝার কোনো অবকাশ নেই। আমি যে বললাম যে আখেরাত চাওয়ার প্রয়োজন পড়ে না যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে, চাইতে তো হবেই, চাওয়ার মধ্যে দোষের কিছু নেই। আবার এটাও বলেছি যে না চাওয়াটাই হচ্ছে অহংকার, আবার এখনো বলছে যে চাওয়ার কোনো প্রয়োজন নেই
যদি আল্লাহ তার রাসূল
খুশি হয়। অর্থাৎ ক্ষেত্র বিশেষে কখন কোথায় কিভাবে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের খালিক কিনা,
জি,
জান্নাত সৃষ্টি করেছেন কে,
জি
আল্লাহ তাআলা,
জি
খালিক, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা খালিক হয়ে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে, মালিক ও মুখতার।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাই বলে কি আল্লাহ তাআলার মালিকানা কি শেষ হয়ে গেছে?
না।
আপনার একটা বিল্ডিং আছে, আপনি বিশাল একটা বিল্ডিং তৈরি করলেন, আপনার এখানে কোনো উত্তরাধিকার নেই, আপনি তৈরি করে কি করলেন, একজন বিশ্বস্ত লোককে, আপনার ভালোবাসার বিশ্বস্ত লোক, যে আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, সেই বিশ্বস্ত লোককে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলেন, মালিকানা দিয়ে দিলেন, অথরাইজেশন দিয়ে দিলেন যে তুমি এই ভবনের তুমি রক্ষণাবেক্ষণকারী, তুমি এর মালিক, তুমি যাকে মন চায় এখানে রাখো, যাকে মন চায় তুমি বের করে দাও। মালিক থাকে প্রবাসে, সে জানে যে আমার এই ভবনটা কখনো কি হবে না,
ক্ষতি হবে না,
ক্ষতি হবে না, কারণ এতটাই বিশ্বস্ত। কিন্তু সেই মালিকেরও মালিকানা শেষ হয়ে যায়,
শেষ হয়ে যায়।
তো আল্লাহ তাআলা জান্নাতের সৃষ্টিকারী খালিক, সেই জান্নাতের মালিক বানিয়েছেন আমার নবীকে, দোজাহানের
সুবহানাল্লাহ
ভাণ্ডার অর্থাৎ গুপ্ত সম্পদের চাবি দিয়ে পাঠিয়েছেন আমার নবীকে। বুখারী শরীফে আছে না এই হাদিসটা, যে মালিক ও মুখতার যেটা বানিয়েছেন, যেটা বলতে চাচ্ছি, আল্লাহর রসুল যদি রাজি থাকেন জান্নাত আমার, আল্লাহর রসুলকে কেউ অসন্তুষ্ট করে, আল্লাহর রসুলের বিরাগ ভাজন হয়ে, আল্লাহর রসুলের রোশানলে পড়ে কেউ জান্নাতে আজ পর্যন্ত যেতে পেরেছে না পারবে?
কখনোই না।
এটা তো একটা সিম্পল ম্যাটার, আন্ডারস্টুড। আমি রসুলের কি করলাম, বিরুদ্ধ চারণ করলাম, নবীর প্রতি গোস্তাকি করলাম, নবীর প্রতি অসন্তুষ্টি,
বিদ্বেষ রাখলাম,
বিদ্বেষ রাখলাম, জান্নাতে আমি কোশ্চিন কালেও যেতে পারবো না, কারণ আল্লাহর রাসূল যার প্রতি নারাজ, আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যাবে, এটা তো বুঝে আসে না, এটা বুঝে আসে না। কেননা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমেই সমস্ত কিছু এই দুনিয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন,
জি,
এবং আল্লাহর কাছে যেতেও হবে এই রাসূলের মাধ্যমে,
জি,
যা কিছু আমরা পাই সব কিছু এই রাসূলের মাধ্যমে, হাদিসে আছে না,
যে
নিশ্চয়ই আল্লাহ দানকারী এবং আমি বণ্টনকারী। তো আল্লাহ দানকারী এর মধ্যে কোনো সন্দেহ নেই, মূল দাতাই হচ্ছেন আল্লাহ, কিন্তু বণ্টন হচ্ছে আমার নবীর মাধ্যমে,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই যে বিষয়টা, এই যে আকায়েদ, এই আকায়েদ, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ,
সুবহানাল্লাহ।
তো কাজেই আল্লাহ আল্লাহ রাসূল যদি আমার উপর রাজি ও খুশি থাকেন, আমি যদি রাজি ও খুশি, তো এমনি এমনিতে হয় না, আমার আখলাকের মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে, আমার অর্থাৎ গুনাহ থেকে বাঁচব, আমি প্রত্যেকটা কাজ আমি করবো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, এমন না যে আমি হারাম কাজ করলাম আর বললাম যে আল্লাহ এবং তার রাসূল যেন আমার উপর রাজি ও খুশি থাকেন, এটা কোশ্চিন কালেও হবে না। অর্থাৎ অনেক সময় দেখবেন আপনি একটা বিয়ের আয়োজন হয়েছে, সেখানে ডিজে পার্টি হচ্ছে, সেখানে গান বাজনা হচ্ছে, সেখানে তৃতীয় লিঙ্গের মাধ্যমে অর্থাৎ থার্ড জেন্ডারের মাধ্যমে সেখানে নাচ হচ্ছে, অর্থাৎ এখন তো এমন একটা ইয়েও চলছে, ফিতনা চলছে যে যেই বিয়েতে গান বাজনা না হয় সেই বিয়ে নাকি বৈধই হয় না। চলছে সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়েও আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে।
আহা,
কেমন মানুষের বিবেক দেখুন, মানুষের মানে বলে না যে জ্ঞান পাপী, মানুষের বুদ্ধির যখন লয় হয়, ক্ষয় হয়, যখন মানুষের জ্ঞান একেবারে লুপ্ত হয়ে যায়, তখনই কেবল মানুষ হারামকে হালাল
মনে করে চলে মানুষ। ওই যে আমাদের শুরুর কথাটাই তাই না ভাই, আমাদের শুরুর কথাটা, আমরা প্রয়োজনকে এখন উদ্দেশ্য বানিয়ে নিয়েছি।
বিয়ে হচ্ছে যে গান বাজনা না হলে বিয়ে বৈধই হবে না, এবং সে দলিলও দিচ্ছে মাযাল্লা
আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে বাঁচায়।
এখন আমি শুরুটাই করলাম কি দিয়ে,
হারাম দিয়ে,
হারাম দিয়ে, গান বাজনা, ডিজে পার্টি, নাচ, নৃত্য। তাহলে সেই বিয়েটা কি করে শান্তিপূর্ণ হবে এবং তাদের ভবিষ্যৎ, তাদের অনাগত দিনগুলো সুখের স্বাচ্ছন্দ্যের হবে, এটা আমাকে বোঝান আপনি। এমন কোন পাগল আছে যে আমি ফাউন্ডেশনটা কি করলাম,
নড়বড় করে দিলাম,
আমি
দুর্বল
করে দিলাম, দুর্বল করে দিলাম ফাউন্ডেশনটা, এর উপর আমি ইটের গাঁথনি শুধু সাজিয়েই যাচ্ছি, সাজিয়ে যাচ্ছি। একসময় তো সেই ভবনটা, সেই দালানটা ভেঙে পড়বে,
বেশি সময় লাগবে না এটা ভাঙতে।
যেই বিয়েতে আমার রাসূল এবং আমার আল্লাহ রাজি ও খুশি নেই, সেই বিয়েকে আমি কল্যাণকর কি করে আমি কামনা করছি, মঙ্গল কি করে কামনা করছি?
মূর্খতার পরিচয় ভাই,
মূর্খতার পরিচয়।
জি জি জি।
তো কাজেই এই যে উদ্দেশ্যগুলো, তো আমার রাসূল যদি রাজি থাকে জান্নাত আমার। এখন রাসূলকে রাজি করব কি করে? রাসূল যেই হুকুম দিয়েছেন সেই হুকুমের ওপর
অটল থাকতে হবে,
বিপর্দা হওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না, হ্যাঁ দরুদ পড়বো আমার রাসূল যেন খুশি হয়, তারপর সুন্নতের উপর আমল করবো যেন আমার রাসূল খুশি হয়ে যান, তারপর আহলে বাইতকে আমি ভালোবাসবো আমার রাসূল যেন খুশি হয়, সাহাবাই কেরামকে আমি ভালোবাসবো আমার রাসূল যেন খুশি হয়। অর্থাৎ এমন কোনো কাজ করবো না হারাম যেগুলো, অর্থাৎ শরীয়তের পরিভাষায় যেগুলো হারাম, অকাট্য হারাম, সেগুলোকে আমি বর্জন করবো,
এবং আল্লাহ ও তার রাসূলের
বেপর্দা হওয়া এগুলো হারাম, সুদ ঘুষ এগুলো হারাম, এগুলো থেকে আমাদেরকে, মিথ্যাচারিতা হারাম, দুর্নীতি করা হারাম, ওজনে কম দেয়া হারাম, মানুষকে ঠকানো হারাম, এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে চললে আল্লাহ এবং তার রাসূল রাজি ও খুশি হয়ে যাবে। তাহলে আল্লাহ এবং তার রাসূল যদি রাজি ও খুশি থাকে কোনো বান্দার প্রতি, সেই বান্দা জাহান্নামে যাবে এটা হতে পারে?
এটাও হতে পারে না, রাইট? যখন তার উদ্দেশ্য এটাই ছিল আল্লাহ ও তার রাসূলকে খুশি করা,
খুশি করা,
তখন তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, আল্লাহ ও তার রাসূল খুশি হয়ে গেছে, এখন তার জান্নাত, কাল কিয়ামতের ময়দানে মাওলার দিদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, এরপরে জান্নাত, তাই না? তো উদ্দেশ্য যখন আমার থাকবে এটাই যে আমার উদ্দেশ্যটা যেন পূরণ হয়, আল্লাহ তার রাসূল যেন আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, তো এই উদ্দেশ্যটা যখন সামনে রেখে কোনো ব্যক্তি পথ চলবে দর্শক শ্রোতা, তখন সে নিজে তার পরিবার পরিজনকে এবং তার উপার্জনের মাধ্যমকে এবং তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রকে সে এটার দিকেই উদ্দেশ্য রাখবে যে আমার আল্লাহ তার রাসূল যে কাজে রাজি এবং খুশি হবে এই কাজগুলোই আমি করব। এর মধ্যে অনেক গুণাবলীও রয়েছে, ফজিলতও রয়েছে, যার প্রতি আল্লাহ ও তার রাসূল খুশি হয়ে গেছে, তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, আর যার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে দেখবেন দুনিয়ার মানুষ তাকে ভালোবাসা শুরু করে দিয়েছে, মানুষ তাকে সম্মান করা শুরু করে দিয়েছে। আল্লাহর প্রিয় ব্যক্তিকে মানুষ সম্মান করবে না, এটাও তো হতে পারে না। আর উদ্দেশ্য যদি আমরা দেখি, দাওয়াত ইসলামীও কিন্তু আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছে, তাই না? সাংগঠনিকভাবে যে আমাদেরকে উদ্দেশ্য দেওয়া হয়েছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে, এটা আমার উদ্দেশ্য, এটা আপনার উদ্দেশ্য, সেটা কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্যের পিছনেও যদি কোনো ব্যক্তি লেগে থাকে যে কেবলা শাইখে তরিকা তামির হেলে সুন্না দামাত বারকাতুমুল্লাহ লিয়া আমাকে যে উদ্দেশ্য দিয়েছেন আমি উদ্দেশ্যের পিছনে লেগে থাকবো, এটাকে আঁকড়ে ধরবো, এটাকে আমি পূরণ করবো, তবেও এই ব্যক্তি ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ নেককার হয়ে যাবে, তার নেক আমল বাড়তে থাকবে, মানুষকে নেকির দাওয়াত দিতে থাকবে, ভালো পথ সে খুঁজে পাবে, মানুষকে ভালো পথ সে দেখাতে থাকবে নেকির দাওয়াতের মাধ্যমে। এটা উদ্দেশ্য পূরণের এক অনেক বড় রাস্তা দাওয়াত ইসলামী এবং মাদানী উদ্দেশ্য যেটা রয়েছে। যদি আমরা চাই উদ্দেশ্য পূরণ, আর সেটা হবে আখেরাত, আর আখেরাত বলতে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা, তো প্রত্যেকটা কাজ আমাকে হক হালালভাবে করতে হবে, যেটা শরীয়তের হুকুম রয়েছে সেটা করতে হবে। এখন এমনটা যেন না হয় উদ্দেশ্য পূরণ করতে গিয়ে সেই উদ্দেশ্যকে ভুলে গেলাম, আর প্রয়োজনটাকে আমি সামনে রাখলাম, আর প্রয়োজনকে সামনে রেখে নিজের আখেরাতকে নষ্ট করে দিলাম।
যে কোনো উদ্দেশ্য পূরণে আমরা অস্থির হয়ে যাই,
অস্থির
ব্যাকুল হয়ে যাই, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, দোয়া করি কবুল হচ্ছে না কেন, সেখানে অস্থিরতা,
অস্থিরতা।
আচ্ছা, এই অস্থিরতা কোত্থেকে এলো? সূরা মারিজের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত, খুব দুশ্চিন্তিত হয়ে পড়ে।
জি জি জি,
হচ্ছে না, হচ্ছে না, অতঃপর কি হয়, নিরাশ হয়ে,
নিরাশ হয়ে যায়,
আল্লাহ আমার দোয়া কবুল করছে না, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার দোয়া, প্রত্যেকটা জায়েজ দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন,
এজন্য তো
কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন যে বান্দার কখন কোথায় কি দরকার। কোন কোন দোয়া আল্লাহ তাআলা আখিরাতের জন্য তুমি রেখে দেন বান্দা,
সুবহানাল্লাহ,
এই কল্যাণটা আমি আমার বান্দাকে, এই অনুগ্রহ, এই ফজল আমি আমার বান্দাকে কিয়ামতের দিন দেবো, এই অনুগ্রহ, এই ফজল, এই কল্যাণটুকু আমি আমার বান্দাকে কবরে দেবো, যখন সে নিঃসঙ্গ থাকবে, যখন সে একাকী থাকবে অন্ধকার কবরে, সেখানে আমি ওকে দান করবো,
সুবহানাল্লাহ,
এই কল্যাণটা আমি তাকে দুনিয়ায় দেবো। তো এখন দুনিয়াতেই সব যদি পেয়ে যাই তাহলে আখেরাত কবরের জন্য কি রাখলাম? তো আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে,
রাইট,
মানুষ ধ্বংস হয়ে যেত,
হয়ে যেত।
আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়।
সুবহানাল্লাহ।
তাহলে আমরা অবাধ্যতাও করছি, নাফরমানিও করছি, হারামও খাচ্ছি, ঘুষও খাচ্ছি, দুর্নীতিও করছি, প্রমোশন নিচ্ছি ঘুষ দিয়ে, যখন প্রমোশন হয়ে যাচ্ছে তখন আবার ঘুষ নিচ্ছি, অর্থাৎ উপরে ওঠার জন্যও ঘুষ দিচ্ছি, আর যখন উপরে উঠে গেছি, আরে ভাই এই পর্যন্ত আসতে গিয়ে তো আমার অনেক টাকা ঘুষ দিতে হয়েছে, আমি যদি না খাই আমার টাকা উঠে আসবে কি করে,
সেটাও আবার
সে নিচে যাদেরকে প্রমোশন দিচ্ছে তাদের থেকেও।
আহা,
এর জন্যে এখন কথা হলো, আমি করছি খারাপ কাজ, আমি জানি এটা হারাম, তারপরেও আমি কি বলছি,
দোয়া কবুল,
দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হবে কি করে,
পূর্ব শর্ত কি, তাও তো দেখতে হবে,
দোয়া কবুলিয়াতের শর্তও আছে,
শর্ত আছে না, হালাল খাওয়া
আছে, তো উদ্দেশ্য পূরণ কি করে হবে, আমাকে দেখতে হবে যে আমি উদ্দেশ্য পূরণের সব কিছু ঠিকঠাক মতো রেখেছি কি না। আমার কাছে এক্সাম্পল, আমার কাছে একটা একটা মানে নতুন একটা রাইফেল আছে, আগ্নেয়াস্ত্র আছে, এর মধ্যে যে কার্তুজ, যে বুলেট, সেটাও তাজা, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, দাওয়াতে ইসলামী কোনো অস্ত্র নেই, চলে না,
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের অস্ত্রের প্রয়োজন হয় না, আল্লাহ এবং তার রসুলই আমাদের জন্য যথেষ্ট,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো এর মধ্যে কার্তুজও আছে নতুন, কিন্তু বন্দুকের নলটা হচ্ছে বাঁকা, গুলি বের হবে, বের হবে না, অর্থাৎ আমি দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না, কারণ কি, আমার পেটে তো হারাম খাবার,
জি,
হারাম খাবার যদি পেটে থাকে, এক লোকমা হারাম খাবার যদি পেটে যায়, 40 দিন পর্যন্ত বান্দার সেই দোয়া কবুল হয় না।
আহা,
যেই পর্যন্ত, যেই পর্যন্ত তার সেই খাবারটা, কারণ খাবারটা তো রক্তের সাথে মিশে, খাদ্য রস হয়ে রক্তের সাথে মিশে যায়, বর্জ্য পদার্থ হয়ে দেহ থেকে বের হয়ে যায়, ওই যতদিন পর্যন্ত, কারণ এই রক্তটাও রিফাইন হতে থাকে, রক্তটা রিফাইন হতে 40 দিন বলা হয়েছে এখানে,
যে
40 দিন পর্যন্ত বান্দার দেহের মধ্যে সেই হারাম খাবারের রেশটা থেকে যায়, আর এই জন্য তার দোয়া কবুল,
দোয়া ইবাদত কবুল হচ্ছে
হয় না,
রাইট।
তো আমাকে বুঝতে হবে আমার দোয়া কবুল হচ্ছে কিনা, আমি কোনো হারাম তো খাইনি, উদ্দেশ্য পূরণ কি করে হবে।
যখনই মানুষ নিজের উদ্দেশ্য থেকে সরে দাঁড়ায় তখনই এই হারাম পন্থাগুলো বেছে নেয়, এবং উদ্দেশ্য স্বাভাবিকভাবে যদি দেখি, দর্শক শ্রোতা, আমরা যে উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি, আসলে কি আপনাদের মাথায় এটা ছিল যে আমার উদ্দেশ্য কি আর আমার প্রয়োজন কি? এই প্রয়োজনের উদ্দেশ্য তো শুরুতেই আমরা বিস্তারিত একেবারে আলোচনা করে দিয়েছি, একজন আপনাদের মাথায় কি এটা ছিল যে আমার জীবনে দুনিয়াতে যা প্রয়োজন এটাকে আমি প্রয়োজন ভাবছি নাকি উদ্দেশ্য ভাবছি? মা বাবা একজন সন্তানকে লেখাপড়া করায় ভালো একটা চাকরির জন্য, সেটা কি প্রয়োজন নাকি উদ্দেশ্য? বুঝতে হবে এটা আপনাকে। এখন আমরা যে আলোচনা লাস্ট মুহূর্তে এসে করছি উদ্দেশ্য পূরণের ব্যাপারটা, তো উদ্দেশ্য পূরণ তখনই হবে যখন আল্লাহ ও তার রাসূল আপনার প্রতি রাজি খুশি আছে। আর এটা কিভাবে বুঝবেন? প্রত্যেকটা সেজদার পরে আপনার হৃদয়ের প্রশান্তি মিলছে কিনা এটা একবার আপনি চিন্তা করে দেখেন। একক তো নামাজের পরে, দ্বিতীয়ক তো নামাজ পড়ার জন্য আপনার হৃদয়টা আপনাকে বারবার উৎসাহ দিচ্ছে কিনা, পরের উক্ত নামাজের সময় হলো কিনা। আল্লাহ তার রাসুল যখন আপনার প্রতি রাজি খুশি থাকবে, তখন দেখবেন রাতের তাহাজ্জুদের নামাজ, রাতে উঠে নামাজ পড়তে আপনার তৃপ্তি লাগছে। তো এই উদ্দেশ্য পূরণ হওয়া দরকার, উদ্দেশ্য এটাই আল্লাহ তার রাসুলকে রাজি খুশি করানো। যাই হোক দর্শক, জুনায়দ ভাইয়ের কাছে আসি, কিছু অনুরোধের কালাম ছিল, এগুলো শুনে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়দ ভাই।
আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, প্রেমের শোধা বিছানা মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না আসছো একা যাইবা
এ কথাই যদি আমাদের সবসময় মাথায় থাকে যে ওই মাটির ঘর আর মাটির বাড়ি আমার শেষ ঠিকানা, তবে উদ্দেশ্যটাও হবে আখেরাত, উদ্দেশ্যটাও হবে আল্লাহ তার রাসুলের খুশি, উদ্দেশ্যটাও হবে নেক, উদ্দেশ্যটাও হবে সুন্দর একটা জীবন। যদি আমাদের এই কথাটা সবসময় মনে থাকে ওই মাটির ঘর আর মাটির বাড়িটাই হবে আমার শেষ ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করেছি, উদ্দেশ্য পূরণ, আল্লাহ বান্দার উদ্দেশ্য পূরণ করে দেন, আল্লাহ দিয়ে দিচ্ছেন। এখন আমাকে উচিত আমি কোন দিকটা বেছে নিলাম। শয়তানের ধোকায় পড়ে দুনিয়ায় এসে, আচ্ছা দুনিয়াতে আসার আগেও কিন্তু আমরা ওয়াদা দিয়ে এসেছি, কথা দিয়ে এসেছি, নেক আমল করব, আল্লাহ তোমাকে রাজি খুশি করার, তুমি যে হুকুম দিয়েছো হুকুমগুলো পালন করব। আবার বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরেও এটাই বলবা, আল্লাহ আরেকবার একটু সময়ের জন্য পাঠাও, আমি তওবা করে আসি, আল্লাহ যে উদ্দেশ্য তুমি পাঠিয়েছিলে দুনিয়াতে তোমার ইবাদত করতে, আমি আমাকে একটু ছাড় দাও, আবার একটু পাঠাও আমাকে, আমি একটু ইবাদত করে আসি, তখন আর কাজে আসবে না। তো যা করার আল্লাহ তার রাসুলকে খুশি করার যে কাজ আছে পৃথিবীতে থেকেই করে যেতে হবে। যারা নিজের উদ্দেশ্যকে পূরণ করে দুনিয়া থেকে গিয়েছে, আজ তাদের নাম দেখেন শাহজালাল ইয়ামেনি, পৃথিবীর সব রাষ্ট্রে তাকে চিনে। আজ দেখেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি, তারা নিজেদের উদ্দেশ্যকে পূরণ করেই পৃথিবী থেকে গিয়েছেন, কে না চিনে গৌসে পাককে। আজকে দেখেন শাহজালাল ইয়ামেনি, গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, আলা হজরত, সুবহানাল্লাহ, এরা উদ্দেশ্য পূরণ করে দুনিয়া থেকে গিয়েছে, আর তাদের নাম আজ পুরো পৃথিবীর মানুষ নিচ্ছে, ভালোবাসা ভক্তি শ্রদ্ধার সাথে নিচ্ছে। আমরাও চেষ্টা করি আল্লাহ তার রাসুলের রেজামন্দি মোতাবেক কাজগুলো করতে, খুশি মোতাবেক কাজগুলো করতে, এবং যে হুকুম দিয়েছেন
উদ্দেশ্য পূরণ যারা করে নিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে পেয়ে নিয়েছে, যারা আল্লাহ এবং তার রাসুলকে যারা পেয়ে গেছে,
জি
আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের কাছে গেলেও মানুষের উদ্দেশ্য পূরণ হয়, মনোবাঞ্ছা পূরণ হয়, জায়েজ দোয়াগুলো পূরণ হয়। আমরা তো শুধু উদ্দেশ্য পূরণের ব্যাপারে কথা বললাম, এখন আসে যে উদ্দেশ্য পূরণের কি করে উদ্দেশ্য পূরণ হবে, কোন সময় দোয়া করলে উদ্দেশ্য পূরণ হবে, কিভাবে দোয়া করলে উদ্দেশ্য পূরণ হবে, সে ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিই।
জি,
বিশেষত দোয়া কবুলের কিছু সময় হচ্ছে, উদ্দেশ্য পূরণেরও কিছু সময় আছে, কিছু মুহূর্ত আছে। সবসময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কিন্তু বিশেষত কিছু কিছু মুহূর্ত আছে, বিশেষ মুহূর্ত,
জি,
যেই মুহূর্তগুলোতে দোয়া কখনো রদ হয় না, রহিত হয় না।
আল্লাহ,
সেগুলো হচ্ছে, এক হচ্ছে আজান ও ইকামতের মাঝে, ইকামত দেওয়া হলো, আজান দেওয়া হলো, ইকামত দেওয়া হলো, এর মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। বৃষ্টির সময়, বৃষ্টি অবতীর্ণ হওয়ার সময়,
আচ্ছা,
আমরা অনেক মানুষ ভুলে যাই, বৃষ্টি দেখি, বৃষ্টির সৌন্দর্যে আমরা
নিমজ্জিত হয়ে যাই।
এটা ঠিক আছে, বৃষ্টি একটা আল্লাহ তাআলার রহমত, কিন্তু ওই সময় দোয়া করতে হয়, জায়েজ দোয়াগুলো কবুল হয় বৃষ্টি যখন অবতীর্ণ হয়। এবং একটি দরুদে পাক এমনও রয়েছে, সেই দরুদে পাক পাঠ করলে বৃষ্টির প্রতিটি যে ফোঁটা রয়েছে, সেই প্রতিটি ফোঁটার সমপরিমাণ নেকি তার আমলনামায়
লিপিবদ্ধ।
এগুলো কারা করবে? এই জন্যই তো ইলমে দীন অর্জন, শিখতে হবে, জানতে হবে। এরপরে রয়েছে মুসাফির ব্যক্তির সফরের সময়, যারা মুসাফির, রাহে খোদায় যারা সফর করে, তাদের সফরের সময় যে দোয়া করবে সেই দোয়াটা কবুল হবে। এই জন্য মাদানী কাফেলায় সফর করুন,
সুবহানাল্লাহ,
আপনার দোয়া কবুল হচ্ছে না, উদ্দেশ্য পূরণ হচ্ছে না, মাদানী কাফেলায় সফর করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, উদ্দেশ্য পূরণ হবে। এরপরে আসছে রোজারত অবস্থায় রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়,
সুবহানাল্লাহ,
ওই সময় আপনি দোয়া করেন, উদ্দেশ্য পূরণ হয়ে যাবে,
জি।
এরপরে আসছে সন্তানের জন্য পিতার দোয়া, বাবা যেই দোয়া সন্তানের জন্য করে সেই দোয়া,
আহা সুবহানাল্লাহ,
তো বাবা যারা রয়েছেন তাদের উচিত সন্তানের
মঙ্গলের জন্য,
উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়, তাদের নেকি অর্জনের জন্য, তাদেরকে নেককার বানানোর জন্য, আল্লাহ এবং তার রাসূলকে যেন আপনার সন্তান রাজি ও খুশি করতে পারে, দুনিয়াকে যেন আলোকিত করতে পারে, মা বাবার চোখের শীতলতা হয়ে দুনিয়া থেকে যেতে পারে, নিজের কবর ও আখেরাতকে আলোকিত করতে পারে, এমন দোয়া করুন, দোয়া কবুল হবে। তো এরপর আছে যেমন জুমার দিন একটি বিশেষ ক্ষণ রয়েছে, মুহূর্ত রয়েছে, প্রহর রয়েছে, সেই ক্ষণে আপনি দোয়া করুন, উদ্দেশ্য পূরণ হবে।
আর
সেই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, একদম খুবই মানে খুবই সংক্ষিপ্ত একটা মুহূর্ত রয়েছে, সেই সময়ের মধ্যে আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি দোয়া করতে থাকুন,
মাশাআল্লাহ,
আপনার দোয়া কবুল হয়ে যাবে। এভাবে যদি আমরা প্রত্যেকটি হারাম কাজ থেকে বিরত থেকে, নাজায়েজ কাজ থেকে বিরত থেকে, গুনাহ থেকে বিরত থেকে আমরা যদি দোয়া করি উদ্দেশ্য পূরণের জন্য, আল্লাহ তাআলার দরবারে সেই উদ্দেশ্য পূরণ হবে না, সেই দোয়া কবুল হবে না, এমনটা হতেই পারে না।
আল্লাহ,
তারপরে রাতের ত্রিপ্রহরে,
জি,
আপনি ঘুম ভেঙে গেল, আপনি উঠে আল্লাহ তাআলার দরবারে দুরাকাত নামাজ আদায় করুন,
সুবহানাল্লাহ,
পবিত্র তা অর্জন করে আপনি দুরাকাত নামাজ পড়ে দোয়া করুন, দোয়া কবুল হবে,
মাশাআল্লাহ,
উদ্দেশ্য পূরণ হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, ইনশাআল্লাহ তাবারক তাআলা। আবারও তাই রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো, নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মদিনে বা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।